বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার, 21 অক্টোবর, 5 কার্তিক এবং ফার্সি 29 মেহের রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটে একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com অথবা radiotehran@ws.irib.ir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। মস্কোয় আফগানিস্তান বিষয়ক সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতি সমর্থন ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের 5 সামরিক ঘাঁটি নিয়ে বিশাল বিমান মহড়া শুরু। সেনা মুখপাত্র বললেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সাহস কারো নেই। রাশিয়ার সঙ্গে ইরানের নৌ সহযোগিতা বাড়াতে কিছু ভালো সমঝোতা হয়েছে বলে জানালেন মস্কো সফররত ইরানের সেনাপ্রধান জেনারেল বাকেরি। সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশের উন্নতি হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী। বিএনপি বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ বললেন সেতুমন্ত্রী। এবং 100 কোটি করোনার টিকা সম্পন্ন করল ভারত। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বললেন, বিজেপি সরকার তাদেরকে পিছিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাংকেতিক নামে বিশাল বিমান মহড়া শুরু করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি সহ পদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আজ এই মহড়ার উদ্বোধন করা হয়। দেশজুড়ে এই বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় যুক্ত হয়েছে ইরানের 5টি সামরিক বিমানঘাঁটি এবং কয়েক ডজন জঙ্গি বিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান ও গোয়েন্দা বিমান সহ বিভিন্ন ধরনের বিমান ও ড্রোন। এই মহড়ায় বোয়িং 707 এবং 747 থেকে জ্বালানি সরবরাহ করার অনুশীলন চালানোর কথা রয়েছে। ইরানের বিমানবাহিনীর উপপ্রধান মেহেদি হাদিয়ান বলেছেন, কখনো যুদ্ধ করতে হলে যাতে শত্রুদের সহজেই নাস্তানাবুদ করা যায় সে ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এই মহড়ায়। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, শত্রুদের সামরিক যুদ্ধ করার সাহস নেই, এ কারণে তারা নরম যুদ্ধ ও গণমাধ্যম ব্যবহারের পথ বেছে নিয়েছে। ফার্স প্রদেশে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। শেকারচি আরও বলেন, পৃথিবীর নানা ঘটনাতে ইরানের শক্তিমত্তা স্পষ্ট হচ্ছে, সবাই ইরানকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে বড় শক্তি। বিপ্লবকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্ব অনস্বীকার।
কার্য। সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে প্রতিদিনই গড়ে অন্তত একটি হুমকির সম্মুখীন হয়েছে ইরান। বিপ্লব সফল হওয়ার পর থেকেই শত্রুরা নানা উপায়ে তা ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু ইরান দৃঢ়তার সঙ্গে এসব হুমকি মোকাবেলা করে এসেছে। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকিরি জানিয়েছেন, দুপক্ষের মধ্যে নৌ সহযোগিতা বাড়ানোর জন্য তেহরান এবং মস্কো ভালো কিছু সমঝোতায় পৌঁছেছে। বুধবার সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির লোভোভিচের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান জেনারেল বাকিরি। তিনি বলেন, অ্যাডমিরাল লোভোভিচের সঙ্গে বৈঠকে সমুদ্র সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু চুক্তি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, রুশ নৌবাহিনীর মহড়ায় ইরানের অংশ নেওয়া, অন্যান্য সামরিক প্রতিযোগিতায় দুপক্ষের উপস্থিতি এবং অভিযান কেন্দ্রিক পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মতো ইস্যুতে চুক্তি হয়েছে। গত রোববার জেনারেল বাকিরি পাকিস্তান থেকে রাশিয়া সফরে যান। এই সফরে তিনি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু ও রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরামিসোভের সঙ্গে বৈঠক করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। এছাড়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, কিন্তু শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে টানা তিন দফায় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। মহামারীর কারণে উন্নয়নের গতি কিছুটা কমে গেলেও দেশ থেমে থাকেনি, দেশ এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চলে নির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। সরকার প্রধান বলেন, এই প্রদর্শনী কেন্দ্রটি বছরব্যাপী বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে, আর এখন থেকে এখানেই স্থায়ী প্ল্যাটফর্মে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাও অনুষ্ঠিত হবে। চীন সরকারের প্রকল্প সহায়তায় সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই সুপরিসর এক্সিবিশন সেন্টার নির্মাণ করা হয়েছে। এই সেন্টারটি নির্মাণে জমির মূল্যসহ মোট ব্যয় হয়েছে 817 কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ব্যয় করেছে 526 কোটি টাকা। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, কিন্তু শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা তা পূরণে বিএনপি ব্যর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে শেখ হাসিনা সরকারের এই প্রত্যাশার কথা জানিয়ে বলেন, জনগণ চায় একটি বিরোধী দল থাকুক যারা জনগণের চোখের ভাষা বুঝবে এবং যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার দেশ 100 কোটি করোনার টিকা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। ভারতে আজ সকালে কোভিড টিকাকরণের ডোজের সংখ্যা 100 কোটি পেরিয়ে গেছে। মাত্র 279 দিনেই এ ব্যাপারে কার্যত বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। আজ সকালে টিকাকরণের সংখ্যা 100 কোটি অতিক্রমের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্টব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, 1 বিলিয়ন ডোজ সম্পূর্ণ হল। আজ সকাল 10টা নাগাদ এই মাইল ফলক ছুঁয়েছে ভারত। আজ স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় বলেন, ইতিহাস সৃষ্টি করল ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর জানুয়ারি মাস থেকে দেশজুড়ে কোভিড টিকা দেওয়া শুরু হয়েছিল, কিন্তু 100 কোটির সংখ্যায় পৌঁছাতে সময় লাগল মাত্র কয়েক মাস। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপির নীতি আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। লালচকে নিরাপত্তা বাহিনীর তল্লাশি প্রসঙ্গে তিনি আজ এই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপির নীতি আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশি প্রসঙ্গে তিনি আজ বৃহস্পতিবার এ ধরনের মন্তব্য করেছেন। নিরাপত্তা বাহিনী লালচক এবং শ্রীনগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। এ সময় নারী ও অপ্রাপ্তবয়স্কদেরও তল্লাশি করা হয়। আজ রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর এ ধরনের একটি তল্লাশি চালানোর ছবি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছেন মেহবুবা। এ প্রসঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি অনুমান করুন, যেখানে নারী এমনকি শিশুরাও এখন সন্দেহভাজন। জম্মু কাশ্মীরের এই অবস্থা করেছে বিজেপি, তাদের নীতি আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। জম্মু কাশ্মীরে সম্প্রতি গেরিলা হামলার ঘটনার মধ্যে গত 15 দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 17 জন গেরিলা নিহত হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। জম্মু কাশ্মীরে সাম্প্রতিক গেরিলা হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন সংখ্যালঘু হিন্দু পণ্ডিত ও শিখ সম্প্রদায় হওয়ায় বিষয়টি নিয়ে বিরোধীরা সরকারকে চেপে ধরেছে। নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সাম্প্রতিক ভিন্ন ভিন্ন সংঘর্ষে কমপক্ষে 17 জন গেরিলা নিহত হয়েছে। একই সঙ্গে 2 জন কর্মকর্তা সহ 10 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তারা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবে না। তিনি বুধবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতির অপব্যবহার করে অন্য কোনো দেশকে হুমকিগ্রস্ত করতে দেবে না কাবুল। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফগানিস্তানের ভূমি প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কাজে যাতে ব্যবহৃত না হয় সেই ব্যবস্থা নিতে তালেবানের প্রতি আহ্বান জানানোর পর মুত্তাকি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, দেশটিতে ব্যাপক ভিত্তিক সরকার গঠন এবং আফগানিস্তানে সম্ভাব্য মানবিক সংকট প্রতিহত করা নিয়ে মস্কো বৈঠকে আলোচনা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আজ আফগানিস্তান সফরে গেছেন। গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তিনি কাবুল সফরে গেলেন। শাহ মেহমুদ কোরেশির সঙ্গে রয়েছেন পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা ISI প্রধান ফয়েজ হামিদ। সেপ্টেম্বর মাসে তালেবান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর কোরেশি হচ্ছেন আফগানিস্তান সফরকারী পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা। কাবুল বিমানবন্দরে পৌঁছানোর পর মেহমুদ কোরেশিকে স্বাগত জানান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান। একদিনের এই সফরে কোরেশি আফগান পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া তিনি আফগানিস্তানের আরও বিশিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, তার দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় প্রতিপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ ও নিষ্ক্রিয় ভূমিকার সম্মুখীন হয়েছে। বুধবার তেহরানে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত উলফ গ্যাং হাইমের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর নিষ্ক্রিয় অবস্থানের কথা তুলে ধরে ইসলামি বলেন, শুধুমাত্র ইরান দীর্ঘ সময় ধরে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং যারা এখন বড় বড় কথা বলছে তাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি ভঙ্গের সম্মুখীন হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা জবাবদিহি করার পরিবর্তে উল্টো ইরানকে দোষারোপ করছে। তিনি ইউরোপীয় দেশগুলো ও আমেরিকাকে তাদের প্রতিশ্রুতি পালনে উদ্বুদ্ধ করার জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানান। নিরাপত্তা ইস্যুতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতার লক্ষ্য নিয়ে ইরান এবং তুরস্ক একটি চুক্তি সই করেছে। এই চুক্তিতে দুপক্ষ কৌশলগত সম্পর্ক বিস্তারের উপর গুরুত্বারোপ এবং যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও চোরাচালান মোকাবেলার অঙ্গীকার করেছে। বুধবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি এবং তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সৈলু রাজধানী তেহরানে বৈঠক করেন এবং সেখানে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেন। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা নিজেদের আলোচনা এবং চুক্তির বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মস্কোয় তালেবান প্রতিনিধিদের উপস্থিতিতে আফগানিস্তান বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মস্কোয় তালেবান প্রতিনিধিদের উপস্থিতিতে আফগানিস্তান বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত, কাজাকিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যত দ্রুত সম্ভব আফগানিস্তান পুনর্গঠনে জাতিসংঘকে সম্মেলন আহ্বান করার দাবি জানিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের অস্থায়ী সরকারের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে ওই দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতি সমর্থন জানান। তবে যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত ছিল। ধারণা করা হচ্ছে পুনর্গঠন বিষয়ে ছাড়াও আফগানিস্তানের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দ্রুত অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করাই ছিল এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। এ থেকে বোঝা যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতিসংঘ ও তালেবানের সঙ্গে আন্তর্জাতিক সমন্বয় জোরদার হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে এমন একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে সেদেশে গোলযোগ ও বিশৃঙ্খলার অবসান ঘটে এবং আর কোনো শরণার্থী সংকট তৈরি না হয়। গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর তাদের ব্যাপারে মস্কোর দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা তালেবানকে আফগানিস্তানের অনস্বীকার্য বাস্তবতা বলে মনে করে এবং এ কারণে তাদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে চলছে। কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কেননা বর্তমান তালেবান প্রশাসন অস্থায়ী। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কো সম্মেলনে আফগানিস্তানে সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির অস্থায়ী তালেবান প্রশাসনের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা আশা করি তালেবান সব রাজনৈতিক দলের সমন্বয়ে অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করবে এবং যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা হবে কাবুলের নতুন সরকারের প্রধান দায়িত্ব।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুর্গাপূজার সময় যেসব ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। এ ব্যাপারে বিএনপিও প্রতিক্রিয়া দেখিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এই ঘটনায় অপরাধী যেই হোক না কেন তার বিচার করা হবে। আজ বৃহস্পতিবার কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন আশ্বাসবাণী শোনান। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক এলাকায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুমিল্লায় যে ঘটনাটা ঘটে গেছে এটা সত্যি খুব দুঃখজনক। প্রত্যেকটা এলাকায় আমাদের নেতাকর্মীদেরকে নজরদারি বাড়াতে হবে এবং শান্তি সম্মেলন, শান্তি মিছিল, শান্তি সভা করতে হবে, সম্প্রীতি ব্যবস্থা নিতে হবে যেন কোনো রকমের সংঘাত দেখা না দেয়।
তবে বিরোধী বিএনপির পক্ষ থেকে আবারও অভিযোগ করা হয়েছে, গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে আসছে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার পেছনে রয়েছে আওয়ামী লীগের লোকজন, কিন্তু তারা দোষারোপ করছে বিএনপিকে।
যে সমস্ত অনুসন্ধানী রিপোর্ট গণমাধ্যম করছে, বিভিন্ন পত্রপত্রিকা করছে, প্রত্যেকটাতে আওয়ামী লীগ এবং তার ছাত্রলীগের নাম বেরিয়ে আসছে। সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে নিজেদের সকল ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে এই আওয়ামী লীগ। যুগ যুগ ধরে দলে দলে বিভাজন বিভেদ তৈরি করেছে, এখন সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করেছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালাজ বলেছেন, দুর্গাপূজার সময় কুমিল্লা থেকে শুরু করে রংপুর পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। এখন পরিবেশ পুরোপুরি শান্ত, মানুষের মন থেকে আতঙ্ক কমে গেছে। আজ বৃহস্পতিবার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে জাতীয় সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে ধরা হয়েছে। ওই ব্যক্তি কার নির্দেশে এবং প্ররোচনায় এ কাজ করেছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্যই দেশে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে, সাম্প্রদায়িকতার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। আজ বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা, জবাবদিহি ব্যবস্থার বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ইফতেখারুজ্জামান এমন কথা বলেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজও উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আর প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখ মতান্তরে ১৭ তারিখে পৃথিবীতে এসেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। তাঁর আগমনে ধন্য হয়েছিল পৃথিবী ও মানব সমাজ, কারণ অন্ধকারের ঘনঘটা দূর করে গোটা পৃথিবীকে হেরার আলোয় উদ্ভাসিত করেছিলেন তিনি।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। তাঁর গোটা জীবনে মানব জাতির জন্য অনুকরণীয় আদর্শ। শিশু সহ সকল বয়সী মানুষের কাছেই রাসুল ছিলেন অত্যন্ত প্রিয়। তাঁর নিষ্কলুষ চরিত্রে সকল প্রকার গুণ ও মহত্বের ছাপ পরিস্ফুটিত হয়েছে। তাঁর স্বভাবজাত সদাচার, কোমলতা, মহানুভবতা, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও সহিষ্ণুতা ছিল সত্যি বিস্ময়কর।
বন্ধুরা, বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুলে খোদার শুভ জন্মদিন তথা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তোমাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে গান কবিতার পাশাপাশি নবীজির প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে অংশ নিয়েছে ইরান ও বাংলাদেশের চারজন বন্ধু। তাহলে আর কথা না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করা যাক।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বেশ কিছু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল। তাঁর জন্মের দিন ভোরবেলায় বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। সেদিনই ইরানি সম্রাটের প্রাসাদের খিলানাকৃতির তোরণ মাঝখান দিয়ে ভেঙে যায় এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে।
ইরানের সবে অঞ্চলে একটি হ্রদ ছিল। বহু বছর ধরে ওই হ্রদের পূজা করা হতো। মহানবীর জন্মকালে ওই হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়। কুফা ও সিরিয়ার মধ্যবর্তী সামাভে অঞ্চলটি বহু বছর ধরে প্রচণ্ড খরায় শুকিয়ে পানিশূন্য হয়ে পড়েছিল। নবীজির জন্মের সময় সেখানে পানির প্রবাহ সৃষ্টি হয়।
শুধু তাই নয়, রাসুলের জন্মের রাতে বর্তমান ইরানের শিরাজ শহর সংলগ্ন ফার্স অঞ্চলের অগ্নি উপাসনালয়ের আগুন নিভে গিয়েছিল। অথচ ওই আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। রাসুলের জন্মের রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দেখা যায় এবং তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এইসব অলৌকিক ঘটনা কবি কাজী নজরুল ইসলামের কল্পনারাজ্যে যে চিত্ররূপে ধরা দিয়েছে তা লক্ষ্য করা যাবে তাঁর একটি বিখ্যাত গানে।
দেখে যা আমি না মায়ের কোলে, মধুপূর্ণিমারে শেথা চাঁদ দোলে, মধুপূর্ণিমারে শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। গ্রহ তারা পরে লুটে কেলই, পরে দুরুদ ফেরেস্তা বেহেশতের শব্দ আর খুলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। এলো ধারায় ধারা দিতে সে দেখি যামি না মায়ের কোলে তোরা, দেখি যামি না মায়ের কোলে।
বাংলাদেশি শিশু শিল্পী রাইসার চমৎকার কণ্ঠে গানটি শুনলে। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ইরান ও বাংলাদেশের এক ঝাঁক বন্ধু। প্রথমেই তাদের পরিচয় জানা যাক।
আসসালামু আলাইকুম, আমার নাম সাদমান হোসেন অয়ন। আমি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ছি। আমি কিশোরগঞ্জের খড়মপট্টি এলাকায় বসবাস করি।
আমার নাম তাসমিয়া সিং, আমি জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ি।
আমার নাম ইরফানুল হক, আমি শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ফেনীর সপ্তম শ্রেণীর ছাত্র।
আসসালামু আলাইকুম, আমার নাম অনাহিতা, আমি ক্লাস ইলেভেনে পড়ছি, আমাদের বাড়ি তেহরানে।
অয়ন, তাসমিয়া, ইরফান ও অনাহিতা, তোমাদের সবাইকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই অয়নের কাছে জানতে চাচ্ছি, তুমি কেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো?
আমার জীবনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অনেকগুলো কারণই রয়েছে, তার অল্প কয়েকটি এখানে উল্লেখ করছি। প্রথমত, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসুল এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব শ্রেণী পেশার মানুষের জন্য এক অনুপম আদর্শ। তার মহান আদর্শবাদ, যে একই সঙ্গে ছিল শিশুর আদর্শ, যুবকের আদর্শ, একজন রাষ্ট্রনায়কের আদর্শ, একজন পিতার আদর্শ এবং একজন শিক্ষকের আদর্শ, পৃথিবীর অন্য কোনো মহামানবের ভেতরে এমন অপূর্ব দৃষ্টান্ত পাওয়া যাবে না, যার সমাহার ও সংমিশ্রণ শুধু এই মহামানবের জীবনাদর্শে বিদ্যমান। নিরপেক্ষ ঐতিহাসিকরাও অপকটে স্বীকার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার প্রশংসায় মহান আল্লাহ তাআলা তার নাম রেখেছেন আহম্মদ এবং মুহাম্মদ। আহম্মদ হলো সর্বাধিক প্রশংসাকারী এবং মুহাম্মদ হলো প্রশংসিত, আর তাই আমি তাকে গভীরভাবে ভালোবাসি। দ্বিতীয়ত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে সূরা কালাম এর 4 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। স্বয়ং মহান আল্লাহর এরূপ প্রশংসার পর উপলব্ধি করতে পেরেছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসাধারণ মানবিক গুণাবলী সম্পর্কে এবং মুগ্ধ হয়েছি। এমন ব্যক্তিকে না ভালোবেসে থাকা যায় না।
নবীজিকে ভালোবাসার বেশ কিছু কারণ উল্লেখ করল সাদমান হোসেন অয়ন। একই বিষয়ে তাসমিয়ার কথাগুলো শোনা যায়।
আমি মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কারণ, যে মহামানবের সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, যার পদাচারণায় ধন্য হয়েছে এই পৃথিবী। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তর পবিত্রতা, ধৈর্য, ক্ষমা, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল তার চরিত্রের ভূষণ, যিনি আমাদের ইসলামিক জ্ঞানের আলো আলোকিত করেছেন, যার মাধ্যমে আল্লাহর পরিচয়, আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানতে পারি। তিনি আমাদের সত্যের পথ প্রদর্শক, তাই আমি মুহাম্মদ হাসান সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি।
তাসমিয়ার পর আমরা ইরফানুল হকের কাছ থেকে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কেন ভালোবাসে?
বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রবের নিকট, যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সূরা আল ইমরানের 31 নং আয়াতে আল্লাপাক বলেন, হে নবী, তাদের বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবে এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন, আল্লাহ অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আহজাবে আল্লাপাক বলেন, তোমাদের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি ও সকল মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হব। কুরআন ও হাদিসের আলোকে বুঝতে পারি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কারণ তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসুল এবং যার উপর অবতীর্ণ হয়েছে মানবজাতির হেদায়েতের একমাত্র নিদর্শন কুরআন। সেই কুরআনকে তিনি বাস্তব মডেল করে আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আখিরাতের সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থ তার আদর্শকে অনুসরণ করা। বর্তমানেও যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে পালন করতে পারি, তাহলে দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে জানা ও মানার তৌফিক দান করুন। আমিন।
বন্ধুরা, রাসূলে খোদাকে ভালোবাসার যৌক্তিকতা সম্পর্কে ইরফান, অয়ন ও তাসমিয়ার কাছ থেকে চমৎকার কিছু কথা শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বিশ্বনবীকে নিবেদিত কয়েকটি কবিতা ও একটি গান শুনব আসরে অংশগ্রহণকারী বন্ধুদের কাছ থেকে। প্রথমেই অয়নের কবিতা।
ভিত্তি করছি আব্দুল্লাহ আল আমিনের রচিত শানে খায়রুল বাশার কবিতাটি। অতুল এক শান নিয়ে গো তুমি প্রেরিত এ ধরায়, আধারেও সুচ হত উদ্ধার তোমারই রূপের আভায়। খুলুকে আজিম উপাধি যাহার তুমি হে প্রিয় রাসুল, দিদারে তোমার অমিয় সুধা পায় যেন জাহানকুল। সৃজিত তুমি হয়ে রহমত সৃষ্টিকোলের তরে, চন্দ্রকিরণ হয় অম্লান মুচকি হাসির ঝড়ে। শিষ্টাচারের আধার তুমি তবিব সকল ব্যাধির, তোমারই ছোঁয়ায় পরশ পাথর হত কাট্টা কাফির।
অয়নের পর আমরা যাচ্ছি তাসমিয়ার কাছে, সে শোনাবে বিশ্বনবীর আগমন উপলক্ষে একটি কবিতা।
কবিতা এলো বিশ্বনবী, লেখক কবি রাহুল আমিন খান। এলো বিশ্বনবী জগৎগুরু প্রিয় মুহাম্মদ, এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মুহাম্মদ, এলো নূরের রবি ধ্যানের ছবি হাবিব মুহাম্মদ, হাসরে কান্ডারি এলো শাফি মুহাম্মদ। চাঁদ সিতারায় জাগে খুশি পলক শিহরণ, তার কদম মুবারকে ঝুঁকে পড়ে নীল গগন, ঝুঁকে পড়ে আরো কুরসি খানায় কাবা, হুরমালায়ক উল্লাসেতে গাহে মারহাবা। ধরার ধুলো এলো নেমে মাসুক ইলাহির, নাজাতের বার্তালয়ে এলো মুহাম্মদ।
বন্ধুরা, এবারে রয়েছে মহানবীকে নিয়ে ইরানি কবি শেখ সাদির একটি ফার্সি কবিতা, আর আবৃত্তি করছে আসরের বন্ধু অনাহিতা।
ছারিম সাজ জামিল শ্যাম নাবিউল বারায় শাফিউল ওমান, ইমামের রসুল পিশওয়ায় সাবিল, আমিন খোদা মাহবুব জিব্রাইল, শাফিউল ওরা খাজা বেসনাশ, ইমামুল হুদা সদর দিওয়ান হাশ। کلیمی که چرخ فلک تور اوست، همه نورها پرتو نور اوست.
অনাহিতার চমৎকার বাচন ভঙ্গিতে কবিতাটি শুনলে বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে কবিতাটির বাংলা আমি পড়ে শোনাচ্ছি। মহান স্বভাব চরিত্র মধুর, উম্মতের কাণ্ডারি নবী বিভুর, রাসুলগণের নেতা পথের দিশারি, খোদার বিশ্বস্ত জিব্রাইলের মঞ্জিল, সৃষ্ট লোকের সুপারিশকারী, পুনরুত্থান দিবসের সর্দার, হেদায়তের ইমাম বিচার দিনের নেতা, নবমণ্ডল যার তুর পাহাড় আল্লাহর সাথে করতে আলাপ, সকল আলো তাঁরই নূরের বিকিরিত আলোর ছটা।
বন্ধুরা, বাংলা ও ফার্সি কবিতার পর এবারে তোমাদের জন্য রয়েছে একটি আরবি নাতে রাসুল, গেয়ে শোনাচ্ছে আসরের বন্ধু ইরফানুল হক।
أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في العجدان حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يرتوي بالحب قلبي حب خير رسل ربي من به أبصرت دربي يا شفيع يا رسول الله أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالخير دينا يا ختام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك.
ইরফানের চমৎকার কণ্ঠে নাতের রসুলটি শুনলে তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের আজকের সব আয়োজন এক এক করে ফুরিয়ে এলো। অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য ইরফান, অয়ন, তাসমিয়া ও অনাহিতাকে অনেক অনেক ধন্যবাদ।
আর বন্ধুরা, তোমরা সবাই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী নিজেদের জীবন গড়ার চেষ্টা করবে এ আহ্বান জানিয়ে এবং সবাইকে আবারও পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
রংধনু আসর অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজন রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় পাঠক শ্রোতা, 21 অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্যই দেশে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে, ইফতেকার উজ্জামান, দৈনিক প্রথম আলো। আওয়ামী লীগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, রিজভী, দৈনিক মানব জমিন। বিএনপি দায়িত্ব জ্ঞানহীন, পরশ্রী কাতর দলে পরিণত হয়েছে, কাদের, দৈনিক ইত্তেফাক। প্রধানমন্ত্রী বলেছেন বিদেশেও আমরা বিনিয়োগ করতে পারি, দৈনিক যুগান্তর। করোনা রোধে টিকা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখাই মুসলিম বিশ্বের ম্যান অব দ্য ইয়ার উপাধি পেলেন যে বিজ্ঞানী, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, তল্লাশি চালাতে আসেনি, শাহরুখের বাড়ি মরণত্যাগে বেরিয়ে বললেন এনসিবি আধিকারিকরা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। মস্কোয় তালেবানের সঙ্গে বৈঠক ভারতের, আফগানদের পাশে থাকার বার্তা নয়াদিল্লির, দৈনিক সংবাদ প্রতিদিন। 100 কোটি ভ্যাকসিনের গণ্ডি পেরোনোর দিনে সামান্য বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্যই দেশে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বরাত দিয়ে এই শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। আপনার মূল্যায়ন কি?
আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্য সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে বলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যে মন্তব্য করেছেন, আমি ব্যক্তিগতভাবে সেই মন্তব্যের সাথে অনেকটাই একমত। বাংলাদেশ আধুনিক বিশ্বের একটি দেশ, এটি বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। এখানে সরকার ব্যবস্থা রয়েছে, এখানে জনপ্রতিনিধি রয়েছেন, এখানে সরকারি ব্যবস্থাপনার আওতায় যত সিস্টেম কাজ করে তার সবই আছে। তারপরেও এলাকা ভিত্তিক একটি বা দুটি গ্রামের উপরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যখন হামলা হয় এবং সেখানে লুটপাট হয়, দীর্ঘ সময় ধরে অত্যাচার চালানো হয়, হতাহতের ঘটনা ঘটে, তখন সেখানে এ প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে প্রশাসনের লোকজন থাকার পরেও একেবারে প্রশাসনের নাকের ডোগায় বা চোখের সামনে এই সমস্ত ঘটনা কিভাবে ঘটে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই প্রশ্নের জবাব উত্তর আসবে এই যে রাজনৈতিক সম্পৃক্ততা বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে বলেই এগুলো সম্ভব হয়েছে। এই কথাকে ভিত্তি ধরে সামনে এগুলো আরো যে কথা আসবে সেটি হচ্ছে এই যে এই সমস্ত ঘটনার সাথে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সম্পর্ক বা সম্পৃক্ততা থাকার যথেষ্ট সম্ভাবনা থাকে। কারণ আমাদের ভারতীয় উপমহাদেশে রাজনীতিতে সিস্টেমটা এমনই, যারা ক্ষমতায় তারাই সারা দেশের সবকিছুর নিয়ন্ত্রণকর্তা এবং তাদের ইঙ্গিতেই সবকিছু চলে। সেক্ষেত্রে যখন একটি গ্রামে বা একটি সম্প্রদায়ের উপরে বিস্তীর্ণ জনপদে হামলা হয়, সহিংসতা চলে, তখন এই ক্ষমতাসীন দলের লোকজনের সম্পৃক্ততা ছাড়া বা তাদের ইন্ধন ছাড়া, তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এগুলো করা কিন্তু কঠিন ব্যাপার।
সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করলেন সিরিয়ার প্রেসিডেন্ট ও আবুধাবির যুবরাজ, বিষয়টিকে কিভাবে দেখছেন?
জি, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আমরা খবর থেকে জানতে পারছি যে দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও উন্নত করার জন্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য তারা আলোচনা করেছেন। একটি কথা আমাদের মনে রাখতে হবে যে 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা যে তাণ্ডব শুরু করেছিল, সেই তাণ্ডবের প্রতি অকুণ্ঠভাবে যে সমস্ত আরব দেশ সমর্থন দিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত তার অন্যতম, এবং সৌদি আরব সহ আঞ্চলিক আরও কয়েকটি দেশের সঙ্গে জোট বেঁধে এই দেশটিও সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কারের ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতেরও ভূমিকা ছিল এবং সিরিয়া যে আজকে সন্ত্রাসীদের তাণ্ডবে, বিদেশি ভাড়াটে সেনাদের তাণ্ডবে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যে সমস্ত দেশ দায়ী তার ভিতরে সংযুক্ত আরব আমিরাত একটি। আমরা সবাই জানি যে সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যিনি যুবরাজ, তিনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। এখন তারা যখন সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, সেই সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই, আমরা সমর্থন করি, কিন্তু আজকে সিরিয়ার যে এই করুণ পরিস্থিতি এর জন্য যারা দায়ী তাদেরকে প্রকৃতপক্ষে দায়ভাগ নেওয়া উচিত এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা যখন আগ্রহ প্রকাশ করছেন বা চেষ্টা চালাচ্ছেন, তখন সিরিয়াকে পুনর্গঠন করার জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে অর্থ দিতে হবে। এটি আমি মনে করি সময়ের দাবি। পাশাপাশি একথাও বলতে হবে যে সিরিয়ায় যেহেতু সন্ত্রাসীরা পরাজিত হয়েছে এবং দিন দিন তারা সিরিয়ার ভূখণ্ড থেকে নির্মূল হওয়ার পথে রয়েছে, এ পর্যায়ে এসে অনেক দেশই সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তাকে সিরিয়া নিশ্চয়ই ইতিবাচকভাবে দেখবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সাত সকালে মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। তার কয়েক ঘন্টার মধ্যেই এনসিবির একটি দল পৌঁছে গেল শাহরুখ খানের বাংলো মন্নতে। মিনিট পনেরো সেখানে ছিলেন কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার আধিকারিকরা। তারা কি শাহরুখের বাংলোয় তল্লাশি চালাতে এসেছিলেন? এই প্রশ্নের উত্তরে এক এনসিবি আধিকারিক বলেন, তদন্ত চলছে। এনসিবি যখন কোনো ব্যক্তির বাড়িতে যায় তার অর্থ এটা নয় যে তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে। আর্থার রোড জেলে যেদিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ, সেদিনই তার বাংলো মন্নতে এনসিবির গোয়েন্দা দলের হাজির হওয়া কি কেবলই কাকতলীয় প্রশ্ন উঠছে। এর আগে সকালেই বড় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছেন শাহরুখ। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, মস্কোয় তালেবানের সঙ্গে বৈঠক সারল ভারতের প্রতিনিধি দল। আফগানিস্তানে তালেবানের সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। বারবার আন্তর্জাতিক মঞ্চে আফগান ভূমি থেকে সন্ত্রাসের পদধ্বনি নিয়ে সরব হয়েছে মোদি সরকার। এহেন পরিবেশে এই বৈঠক এক নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বুধবার রাশিয়ার রাজধানীতে ভারতের সঙ্গে বৈঠকের পর তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানায়, ভারত মানবিকতার খাতিরে আফগানিস্তানকে সাহায্য পাঠাতে রাজি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য আগে আফগান জনগণকে খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাষ্ট্রসংঘের কোনো সংস্থার হাত ধরেই ভারত তাদের সাহায্য পাঠাবে বলে সূত্রের খবর। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের পাঁচ সামরিক ঘাঁটি নিয়ে বিশাল বিমান মহড়া শুরু। সেনা মুখপাত্র বললেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সাহস কারো নেই। রাশিয়ার সঙ্গে ইরানের নৌ সহযোগিতা বাড়াতে কিছু সমঝোতা হয়েছে বলে জানালেন মস্কো সফররত ইরানের প্রধান সেনাপ্রধান জেনারেল বাকেরি। সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশের উন্নতি হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.